জ্ঞানিয়ালো জ্ঞানিয়ালো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় মাদের চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে উপস্থিত হয়েছি মাদেন চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসুন কিছু শিখি এর মধ্যে। ইনশাআল্লাহ আজকে আমরা অন্যান্য দিন যেভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু নামাজের মাসালা মাসাইল এবং রোজা সম্পর্কে মাসালা মাসাইল এবং নামাজের মধ্যে যা কিছু আমরা পাঠ করি এ সম্পর্কে আমরা শিখে থাকি। ইনশাআল্লাহ আজকে আজকেও আমরা এই নামাজ সম্পর্কে এবং নামাজের মধ্যে যা কিছু আমরা পাঠ করি সে সম্পর্কে এবং রোজা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। তো আসুন শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। দেখুন প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, হাশরের ময়দানে অর্থাৎ যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তো কবর, হাশর, সিরাত এগুলো হচ্ছে আমাদের সফরের জায়গা, অর্থাৎ এগুলোর মাধ্যমে আমাদের সফর করতে হবে। আমরা এই সফর ব্যতীত কেউ থাকবো না, প্রত্যেকে আমাদেরকে সেই সফর করতে হবে। তো আমাদের সফরের মধ্যে যে হাশর একটি বিষয় রয়েছে, এই হাশরের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নৈকট্যবান কে হবে এ বিষয়ে যদি বলতে যাই, দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত সুন্দরভাবে ইরশাদ করেন, أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। قيامতের দিন মানুষের মধ্যে আমার খুবই নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দরুদ পাক পাঠ করেছে। আল্লাহ আকবার। প্রিয় মাদের চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ আকবার। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকটতম যদি হতে চাই, আমরা কাল হাশরের ময়দানে কিয়ামতের যে করুণ পরিস্থিতিতে আমরা যদি তার থেকে নাজাত পেতে চাই, আল্লাহর হাবিবের সান্নিধ্য যদি চাই, তাহলে এই হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী আমাদের উপর এটা আবশ্যক যে আমরা বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করি। দেখুন এখন বর্তমানে আমাদের হাতে অনেক সময় রয়েছে, অনেক ফ্রি টাইম রয়েছে, এই সময়কে আমরা আল্লাহর হাবিবের উপর বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার মাধ্যমে আমরা আমাদের সময়কে আমরা দামি করে নিই, আমরা আমাদের জীবনকে দামি করে নিই, আমরা আল্লাহর হাবিবের নৈকট্যকে অর্জন করে নিই এবং কাল হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের নিকট যেন থাকতে পারি সে আশা করে আমরা বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দরুদে পাক বেশি পরিমাণ পড়ার তৌফিক দান করুক। আসুন একবার আমরা বরকতের উদ্দেশ্যে দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদেশান দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানান এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় শ্রবণ করব ইনশাআল্লাহ সে বিষয়ের দিকে যাব, তবে শুরুতে কিছু নিয়ত করে নিই। কেননা যে কোনো ভালো কাজের পূর্বে নিয়ত করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। আপনি যে কাজ করেন না কেন, যে কোনো নেকির কাজ, যে কোনো আপনি যেটা সাধারণ অর্থাৎ কোনো গুনাহ নেই এমন একটি কাজ, যেটা জায়েজ কাজ, বৈধ কাজ, শরীয়তের মধ্যে যেটা অনুমতি রয়েছে, এর পূর্বে নিয়ত করলে ভালো ভালো নিয়তের কারণে সেটা সওয়াবের কাজ হয়ে যায়। আর এটা তো একটা সওয়াবের কাজ, নেকির কাজ, যে আমরা ইলমে দ্বীনের মজলিসে আমরা উপস্থিত হচ্ছি, ইলমে দ্বীনের অনুষ্ঠানে আমরা উপস্থিত হচ্ছি, ইলমে দ্বীন অনুষ্ঠান আমরা দেখছি, তো এটা তো একটা নেকির কাজ, সওয়াবের কাজ। তো এর মধ্যে যদি আমরা একটু নিয়ত করে নিই, একটু ভালো ভালো নিয়ত করলে ইনশাআল্লাহ যত বেশি নিয়ত করব তত বেশি উত্তম সওয়াব ইনশাআল্লাহ আমরা অর্জন করতে পারবো। তো আসুন আমরা নিয়ত করে নিই। حديث رويته نية المؤمن خير من عمله وقت مسلمان نيت تر عملته قطب تو شتران سامين يت كرسي الله تعالى شم تشترو بشي الله الحبيب صلى الله تعالى عليه وآله وسلم شم تشترو بشي إن شاء الله عز وجل أمين نامت البشي এবং আপনার রোজার বিষয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি মোতাবেক আপনাদেরকে যা কিছু জানাবো তা জানার তৌফিক দান করুন। আর সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একটু নিয়ত করে নিন যেন এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু অর্জন করতে পারেন। আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মনোযোগ সহকারে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে যা কিছু শেখানো হবে তা স্মরণ রেখে তার উপর আমলের চেষ্টা করবেন। ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরকে শেখাবেন এবং পাশে যারা রয়েছে আপনাদের আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসুন প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আমরা আমাদের এই অনুষ্ঠান আমরা বিভিন্ন কিছু শিখে থাকি। গত অনুষ্ঠানে আলোচনা করছিলাম যে সুন্নতের বিষয়ে, অর্থাৎ নামাজের মধ্যে যে সুন্নত রয়েছে সে বিষয়ে আলোচনা আমি করছিলাম। তো আজকে আমি চেষ্টা করব যে নামাজের মধ্যে যে আমরা সালাম ফেরাই এই সালামের বিষয়ে কিছু আলোচনা করার। এই সালামের মধ্যে যে সুন্নত আমলগুলো রয়েছে এই বিষয়ে আমি বলছি, আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। সালামের বিষয়ে বলা হচ্ছে যে সালামের মধ্যে এই শব্দগুলো, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দগুলো বলে দুইবার সালাম ফেরানো এটা সুন্নাত। যখন আমরা নামাজ শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং দুইবার বলা আর দুইবার এভাবে সালাম ফেরানো এটা সুন্নাত। আচ্ছা, প্রথমে ডান দিকে আর এরপর বাম দিকে এভাবে আমরা সালাম ফেরাবো। আর প্রথমে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবো এটার তুলনায় দ্বিতীয় যেটা সালাম আমরা, অর্থাৎ বাম দিকে দিব, এটা আমরা নিম্নস্বর করব। প্রথমটির তুলনায় দ্বিতীয়টি আমরা নিম্নস্বরে করব। আচ্ছা, এরপর প্রথমবারের সালামে সালাম শব্দটি বলতেই ইমাম নামাজ থেকে বের হয়ে গেলে, অর্থাৎ এটা একটি গুরুত্বপূর্ণ মাসালা, আপনার যখন ইমাম আসসালামু আলাইকুম বলে তো তিনি সালাম শব্দটি যখনই বলবেন, আসসালাম আলাইকুম কোনো বলেন নাই, তিনি যখন সালাম শব্দটি বললেন তখনই কিন্তু তিনি নামাজ থেকে বের হয়ে গেলেন, যদিও বা তিনি আলাইকুম এখনো বলেননি। তো এই সময় যদি আমি আপনি বা অন্য কেউ এরকম ইমামের পিছনে আমরা যদি উপস্থিত হই যে ইমাম আসসালাম শব্দটি বলে ফেলেছেন, তো ওনার পিছনে ইক্তিদা করা তখন শুদ্ধ হবে না, তখন আপনাকে নতুন করে নিজে নামাজ পড়তে হবে। তো ওনার পিছনে যদি আমরা ইক্তিদা করতে যাই কোনো ইমামের পিছনে, তো তখন এমন যেন না হয় যে সালাম উনি সালাম ফেরানোর জন্য আসসালাম শব্দ বলে ফেলেছেন এরপর আমি ইক্তিদা করলাম, এরকম যেন না হয়। এখনো তো আলাইকুম বলেন নাই, এখনো তো ওয়ারহমতুল্লাহ বলেন নাই, তো সালাম তো শেষ হয় নাই, না এরকম যেন নয়। বরং আমাদের এটা স্মরণ রাখতে হবে, মাসালা হচ্ছে এটা যে আসসালাম শব্দ যখন ইমাম বলে ফেলবেন, আসসালাম বলার সাথে সাথে ইমাম নামাজ থেকে বের হয়ে গেলেন, সুতরাং আমরা আলাইকুম যদিও না বলে আমরা সেই মুহূর্তে আর ইমামের সাথে আমরা শরীক হব না, বরং আমরা তখন আলাদাভাবে নামাজ পড়ে নিব। আর এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে যদি সালামের পর ইমাম সাহু সিজদা করে তবে ইক্তিদা শুদ্ধ হবে, তবে শর্ত হচ্ছে তার উপর সিজদা সাহু যদি ওয়াজিব হয়ে থাকে। মনে করুন কোনো ইমাম তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরালেন, ফিরানোর পর তিনি সাহু সিজদা দিলেন, অর্থাৎ কোনো একটা ওয়াজিব চটে গিয়েছিল সেই জন্য তিনি সাহু সিজদা দিচ্ছেন, তো সাহু সিজদা দেওয়ার পর তিনি তো আবার বসে গিয়েছেন। তো আপনি যদি সেই মুহূর্তে গিয়ে আপনি নামাজের শরীক হয়ে যান তাহলে অবশ্যই আপনার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, তিনি সাহু সিজদা ওয়াজিব হয় নাই, কেউ এরকম তো হয় না, যখন কোনো ইমাম সাহু সিজদা ওয়াজিব হয় তখনই সাহু সিজদা দেয়, যদি কখনো এরকম হয় সাহু সিজদা ওয়াজিব হয় না তারপরে সাহু সিজদা দিচ্ছে, তখন কিন্তু আপনার যদি আপনি ইক্তিদা করেন তখন সেটা শুদ্ধ হবে না। তো অবশ্যই সেরকম করে না, তো কোনো ইমাম যখন ওয়াজিব ছুটে যায় তখন সাহু সিজদা দিয়ে থাকে, আর সাহু সিজদা যখন দিবে এরপর যদি তিনি বসেন তাই শেষ বৈঠকে এটা ধরা যাবে, সুতরাং তখন আপনি শরীক হয়ে গেলে অবশ্যই আপনার নামাজ হয়ে যাবে। তবে আপনাকে শুনে রাখতে হবে আসসালাম শব্দ। যখন বলবে আসসালামের সাথে সাথে আপনার ইমাম নামাজ থেকে বের হয়ে যায়। সুতরাং আমরা তারপরে আলাইকুম যদিও না বলে ইক্তিদা করব না। আসুন এরপর আরেকটি মশলা সুন্নত সম্পর্কে। ইমাম ডান দিকে সালাম ফেরানোর সময় সম্বোধনের ক্ষেত্রে ওই মুক্তাদের নিয়াজ করবে যারা তার ডান দিকে আছে। যখন ইমাম সালাম ফিরায় তো ডান দিকে যখন সালাম ফিরাবে তখন যে মুক্তাদেরগুলো থাকবে তাদেরকে এই সালাম দেওয়ার নিয়ত করবে, আর বাম দিকে যখন ফিরাবে তখন বাম দিকে যে মুক্তাদিগণ রয়েছে তাদের সালামের নিয়ত করবে। তবে কোনো মহিলার নিয়ত করবে না যদিও তারা জামাতে শরিক থাকে। কখনো যদি কোনো মহিলার, তখনকার যুগে তো মহিলার শরিক থাকতো, এখনকার যুগে তো সেটা অনুমতি নেই। তো সাথে সাথে সালামের মধ্যে কিরামান কাতিবি ও হেফাজতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদের সম্বোধনের নিয়ত করা। যখন আমরা সালাম দিই তখন আমরা আমাদের কিরামান কাতিবিন যারা রয়েছে, যে ফেরেশতাগণ রয়েছে তাদেরকে আমরা সালামের অর্থাৎ এই এখানের মধ্যে নিয়ত করতে পারি, এই সালাম আমরা তাদেরকে দিচ্ছি। তবে নিয়তের মধ্যে কোনো সংখ্যা নির্দিষ্ট করা যাবে না। তো নিয়ত আমরা এরকম করবো না যে এতজনকে দিচ্ছি সালাম, এতজনকে দিচ্ছি, এরকম নির্দিষ্ট করবো না। বাস ফেরেশতাদেরকে দিচ্ছি আর আমার মুসল্লিদেরকে দিচ্ছি, ডান পাশে যখন করবো ডান দিকে আর বাম পাশে করলে বাম দিকে। আর যখন আমি একাকি করব তখন আপনি অবশ্যই ফেরেশতাদেরকে আপনি নিয়ত করে নিতে পারেন। তো মুক্তাদিগণ যারা মুক্তাদি রয়েছে পিছনে তারা কি করবে? তারা ডান দিকে দিলে ডান দিকের মুক্তাদি এবং ফেরেশতাদের নিয়ত করবে, আর যেদিকে ইমাম থাকবে মুক্তাদির সেদিকে ইমামেরও সে নিয়ত করে নিবে। আর যদি ইমাম যদি ঠিক সামনাসামনি হয় কোনো মুক্তাদির, তবে উভয় সালামে সে ইমামেরও নিয়ত করবে। এবং যখন একাকী কেউ নামাজ আদায় করবে তখন শুধুমাত্র ফেরেশতা অর্থাৎ কিরামুন কিরামান কাতিবিন যারা রয়েছে তাদের নিয়ত করবে। আর বলা হচ্ছে মুক্তাদির সমস্ত পরিবর্তন অর্থাৎ রুকু সিজদা যেগুলো রয়েছে আমরা নামাজের সময় যে আমাদের একটা একটা চেঞ্জিং হয়, কখনো রুকু কখনো রুকু থেকে ওঠা, তারপর সিজদার মধ্যে যেটা চেঞ্জিং হয় এটা ইমামের বরাবর সাথে সাথে হওয়া, অর্থাৎ ইমাম করলার সাথে সাথে আমরাও করবো মুক্তারি করবে, তখন এটা হচ্ছে এরকম বরাবর হওয়া এটা সুন্নত। আপনি যদি একটু দেরি করেন আদায় হয়ে যাবে কিন্তু সুন্নত ছুটে যাবে। তো সুতরাং আমাদের উচিত হবে যে ইমাম যখন করবে ইমাম আল্লাহ আকবার আমরা শুনলাম তখন আমরা সেটা আমল শুরু করে দিব, এটা সুন্নত রয়েছে। আসুন আরেকটু আমরা শ্রবণ করি এ বিষয়ে। সালামের পর ইমামের জন্য ডান অথবা বাম দিকে ঘুরে বসার সুন্নত, এটা ইমামের জন্য বলা হচ্ছে। সালাম যখন দিয়ে দিবে অর্থাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যখন উভয় দিক দিয়ে সালাম দিয়ে নামাজ শেষ করা হলো, তখন ইমামের জন্য ডান অথবা বাম দিকে ঘুরে বসা এটা সুন্নত। তবে ডান দিকে ফিরে বসাই উত্তম এবং মুক্তাদের দিকে মুখ করেও বসতে পারবে। যদি শেষ কাতার পর্যন্ত তার সামনে অর্থাৎ ইমাম যখন মুক্তাদির দিকে ফিরে বসবে তখন এমন কোন ব্যক্তি যেন না থাকে যে ইমাম মুক্তাদির দিকে ফিরে বসলো আর তার বরাবর একেবারে কেউ নামাজরত রয়েছে, এরকম যেন না থাকে। যদি এরকম কেউ না থাকে তাহলে মুক্তাদির দিকে ইমাম বসতে পারবে, আর না হলে ডান দিকে বা বাম দিকে তিনি বসতে পারবেন। এরপর একাকে নামাজ আদায়কারী মুখ না ফিরিয়ে যদি সেখানে কিবলামুখী বসেই দোয়া করে তবে তাও জায়েজ হবে। অনেক সময় দেখা যায় যে একাকে নামাজ পড়তেছে সে মুখ না ফিরিয়ে, আমরা তো স্বাভাবিকভাবে যখন মসজিদে যাই যে কোনো কখনো যদি আমরা একাকে নামাজ পড়ি আমরা কি করি আমরা কিবলা দিকে আমরা দোয়া করি, এটাতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ রয়েছে। কিন্তু ইমামের জন্য উত্তম হচ্ছে তিনি যখন সালাম ফেরাবেন তখন তিনি ডান দিকে বা বাম দিকে ফিরে যাবেন, ডান দিকে ফেরাটা উত্তম রয়েছে এবং সেদিকে তিনি দোয়া করতে পারেন। আসুন এরপর আমরা আরেক কিছু সুন্নত সম্পর্কে জানি। ফরজের পরবর্তী সুন্নত নামাজের কিছু সুন্নত এর বিষয়ে আলোচনা করছি। যেসব ফরজ নামাজের পর সুন্নত নামাজ আছে আমরা যেগুলো নামাজ পড়ি, এই ফরজ নামাজের অনেক ফরজ নামাজের পর সুন্নত রয়েছে আর অনেক ফরজ নামাজের পরে সুন্নত নেই। যেমন কি আপনার ফজরের ফরজের পর কোনো সুন্নত নেই, আসরের ফরজের পরে কোনো সুন্নত নেই, কিন্তু বাকিগুলার পরে সুন্নত রয়েছে। তো বলা হচ্ছে ফরজ আদায়ের পর সুন্নত শুরু করার পূর্বে কোনো কথাবার্তা না বলা, এটা সুন্নত। এটা বলা হচ্ছে যদি এমন করে যদিও সুন্নত নামাজগুলো আদায় হয়ে যাবে কিন্তু সওয়াব কম হবে, সুন্নতগুলো আরম্ভ করতে বিলম্ব করাও মাকরুহ, তদ্রুপ এই সময় বড় বড় ওজিফা পড়ারও অনুমতি নেই। তো আমরা এই সুন্নত ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো, যখনই কোনো আমরা ফরজ নামাজ আদায় করব, ফরজ নামাজের পরে আপনার যে সুন্নত রয়েছে তো সেরকম সুন্নত যদি থাকে আমরা সে সময় বেশি কোনো বড় ওজিফা পাঠ করব না, এবং দোয়া থাকলে সেটাও সংক্ষিপ্ত করব, এবং অন্যান্য কথাবার্তা আমরা বলা থেকে বিরত থাকব, আমরা সুন্নতের দিকে আমরা লক্ষ্য রাখবো, সুন্নত আদায় করব। আচ্ছা, এরপর ফরজের পর সুন্নতের পূর্বে অর্থাৎ যেই ফরজ নামাজের পরে কি রয়েছে, সুন্নত রয়েছে, ফরজের পর সুন্নতের পূর্বে সংক্ষিপ্ত দোয়া করা উচিত, অন্যথায় সুন্নতের স্বভাব কম হবে। তো সুন্নত ফরজের পর যে নামাজগুলোতে সুন্নত রয়েছে এই সুন্নতের স্বভাব যদি আমরা বেশি চাই তা আমাদের উচিত হবে ফরজের পর সুন্নতের পূর্বে সংক্ষিপ্ত দোয়া করা। ফরজের পর দোয়া করা এটা তো ঠিক রয়েছে, কিন্তু দোয়াটা যেন সংক্ষিপ্ত হয়। আসুন এরপর আরো বলা হচ্ছে, সুন্নাত ও ফরজের মধ্যভাগে কথা বললে বিশুদ্ধতম অনু একটা অভিমত অনুসারে সুন্নাত বাতিল হয় না ঠিক, কিন্তু স্বভাব কমে যায়। তো সুন্নাত এবং ফরজের মাঝখানে আমরা যেন কথা না বলি, কারণ কি এটা হচ্ছে সুন্নতের পরিপন্থী। তো এটা বলা হচ্ছে সুন্নত কি যদি আমরা কথা বলি এরকম ফরজের পরে সুন্নতের পূর্বে তাহলে স্বভাব কমে যাবে, সুতরাং আমরা কোনো কথাবার্তা না বলে আমরা সুন্নতের দিকে আমরা ফিরিয়ে যাব, অর্থাৎ সুন্নত আদায় করে নিব। এরপর বলা হচ্ছে, সুন্নত সমূহ ওই জায়গায় না পড়া বরং ডানে বামে সামনে বা পিছনে স্বরে আদায় করা কিংবা ঘরে গিয়ে আদায় করা। অর্থাৎ এটা বলা হচ্ছে আপনি আমরা যখন ফরজ নামাজ আদায় করি কোথাও, তো ফরজ নামাজ আদায় করার পর আমরা একটু নড়াচড়া করে হয়তো ডানে নয়তো বামে নয়তো আগে পিছে আমরা এই সুন্নত আদায় করা, এটা উত্তম। তবে হ্যাঁ, যদি জায়গা না থাকে, যদি অন্যান্য আপনার আপনি গেলে মুসল্লিদের সমস্যা হবে, অন্যান্য নামাজের সমস্যা হবে, তখন আপনি সেই জায়গায় নামাজ পড়লে কোনো সমস্যা নেই, সেই জায়গায় আপনি সুন্নত পড়লেন তখন। তো এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন অন্যান্য নামাজের সামনে আপনি এভাবে চলে না যান। এখানে আমরা শুনছিলাম যে সুন্নতের বিষয়, তো এখন আমরা অবশ্যই শ্রবণ করলাম সালামের, এবং আমরা শ্রবণ করলাম ফরজের পরবর্তী সুন্নত সমূহ সম্পর্কে আমরা শ্রবণ করলাম। তো আসুন কিছু ইসলামী বোন যারা রয়েছেন তো তাদের বিষয়ে কিছু সুন্নতের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা তো নামাজের সুন্নত সম্পর্কে শ্রবণ করে আসছিলাম, কিছু ইসলামী বোনদের ক্ষেত্রে কিছু কিছু একটু চেঞ্জিং রয়েছে, সেগুলো আমরা শ্রবণ করার চেষ্টা করব। আসুন যারা আমাদের চ্যানেলের মাধ্যমে ইসলামী বোনরা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমরা যেন একটু মনোযোগ সহকারে বিষয়ে শ্রবণ করি। ইসলামী বোনদের জন্য তাকবীরের তাহরিমা ও কুনুতের তাকবীরের ক্ষেত্রে সুন্নত হলো কাঁধ বরাবর হাত ওঠানো। আমরা পুরুষের ক্ষেত্রে শুনেছিলাম কানের দড়ি বরাবর, কিন্তু ইসলামী বোনদের ক্ষেত্রে কানের দড়ি নয়, কাঁধ বরাবর। তো ইসলামী বোনরা কি করবেন, কাঁধ বরাবর হাত ওঠাবেন। এরপর বলা হচ্ছে ক্রিয়ামে, ক্রিয়াম বলতে যেটা আমরা কেরাতের সময় দাঁড়াই, মহিলা এরা কি করবে, এদের বাম হাতের তালু বক্কে অর্থাৎ সিনার উপর, যেটা সিনার উপরে হাতে রয়েছে এটার নিচে রেখে সেটার পিঠের উপর ডান হাতের তালু রাখা। বাম হাতের তালু উপরে আপনার সিনার এখানে এটা তারা নিয়ত করবে। ইসলামী বোনের যেভাবে নিয়ত করে থাকে আপনার পুরুষের মতো নয়, তো এটা লক্ষ্য রাখতে হবে, এটা হচ্ছে ইসলামী বোনদের জন্য সুন্নাত। এরপর বলা হচ্ছে ইসলামী বোনদের জন্য রুকুতে হাঁটুর উপর হাত রাখা ও আঙ্গুলগুলোকে কোলা না রাখা সুন্নাত। দেখুন আমরা পুরুষের ক্ষেত্রে শুনেছিলাম যে হাতের আঙ্গুল এগুলো আমরা নর্মালি ভাবে ধরবো, আর কিন্তু ইসলামী বোনদের ক্ষেত্রে বলা হচ্ছে খোলা না রাখা, কিন্তু ইসলামী ভাইদের ক্ষেত্রে আপনার খোলা রাখাটা সুন্নত রয়েছে। আচ্ছা এরপর বলা হচ্ছে রুকুতে স্বল্প পরিমাণ ঝোঁকা, ইসলামী বোনদের জন্য স্বল্প পরিমাণ ঝোঁকা, শুধু এতটুকু ঝোঁকা যেন হাত হাঁটু পর্যন্ত পৌঁছে, পিঠ সোজা করার দরকার নেই, হাঁটুর উপর জোরে দেওয়ার দরকার নেই, শুধুমাত্র হাঁটুতে হাত লাগলে হয়ে যাবে, আর হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখা, উভয় পা সামনের দিকে একটু বাঁকা করে রাখা, পুরুষের মতো একেবারে সোজা করার দরকার নেই, ইসলামী বোনদের জন্য এটা। কিন্তু পুরুষদের জন্য কি, আপনার হাঁটু একেবারে হাঁটুতে ধরতে হবে, এবং পিঠ একেবারে সোজা করে দিতে হবে, মাথাকেও একেবারে পিঠ বরাবর করে দিতে হবে, এবং আপনার পাকে সোজা করে কোনো বাঁকা করা যাবে না। কিন্তু ইসলামী বন্ধুর জন্য সুন্নত কি? ইসলামী বন্ধুর জন্য হলো আপনার হাঁটুতে যাবে, তখন ততটুকুই ঝুঁকবে যতটুকু ঝুঁকলে মোটামুটি হাতটা আপনার হাঁটুতে পৌঁছে যায়, অতিরিক্ত ঝুঁকার দরকার নেই, এবং পাকেও আপনার উভয় হাঁটুকে একেবারে সোজা করার দরকার নেই। তো এভাবে আমরা যারা ইসলামী ভাই রয়েছে, ইসলামী ভাইদের নিয়মটা আমরা পালন করব, যারা ইসলামী বোন রয়েছেন, ইসলামী বোনদের যেটা সুন্নত রয়েছে এটা পালন করবে। এরপর সিজদার সময় বলা হচ্ছে সংকুচিত করে সিজদা করা, অর্থাৎ উভয় বাহু পাঁজরের সাথে। দেখুন ইসলামী ভাইদের জন্য নিয়ম হচ্ছে তারা যখন এই সিজদা করবে তখন তারা যদি ফ্রি থাকে, অর্থাৎ তারা জামাতে না থাকলে একলা থাকলে, তখন তাদের বাহু পাঁজরের সাথে যেন না বাজে, এভাবে করে তারা করবে, আর বাহু যেন আবার মাটিতেও না বাজে। কিন্তু ইসলামী বোনদের জন্য উভয় বাহু পাঁজরের সাথে, প্যাট রানের সাথে, রান পায়ের গোচার সাথে, এবং পায়ের গোচা মাটির সাথে মিলিয়ে দেওয়া। তো কিন্তু ইসলামী ভাইরা কি করবে? ইসলামী ভাইরা আপনার পাকে পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী রাখবে, কিন্তু ইসলামী বোনরা এরকম নয়। আর দ্বিতীয় রাকাতে সিজদা করে উভয় পা ডান দিকে বের করে দেয়া। দ্বিতীয় রাকাতের সিজদা যখন করে ফেলবে, ইসলামী বন্ধুর জন্য নিয়ম হচ্ছে তাদের উভয় পা ডান দিকে বের করে দেওয়া। কিন্তু আপনার ইসলামী ভাইদের ক্ষেত্রে কি, ডান পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী রাখা এবং বাম পায়ের উপরে বসা। তো এদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত যেন ইসলামী বোনদের যে নিয়ম রয়েছে ইসলামী বোনরা লক্ষ্য রাখবেন, যারা ইসলামী ভাই রয়েছেন ইসলামী ভাইয়ের নিয়ম লক্ষ্য রাখবেন। আর যখন বসবে ইসলামী ভাইরা আপনার বাম পায়ের উপরে বসবে, বাম পায়ের যেটা প্যাট রয়েছে, আর ইসলামী বোনরা বাম নিতম্বের উপরে বসবে, অর্থাৎ তাও বসবে তারা দুনো পায়েকে বিছিয়ে দিবে, দুনোকে বিছিয়ে দিয়ে তারা পায়ের উপরে বসবে না, আপনার বাম নিতম্বের উপরে বসবে। তো আমরা শুনতে পারলাম যে ইসলামী বোনদের এবং ইসলামী ভাইদের মধ্যে যে পার্থক্য রয়েছে তা আমরা শুনতে পারলাম। তো প্রিয় ইসলামী ভাইরা দেখুন এগুলো হচ্ছে আপনার সুন্নত, অর্থাৎ এই নামাজের সুন্নত যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখবেন এই সুন্নতগুলো আদায় করার কারণে আমাদের ওয়াজিব চুকবে না। এই সুন্নতদের প্রতি যদি লক্ষ্য রাখি তাহলে আমাদের ওয়াজিবগুলো দেখবেন যে সহজে চুকবে না, এবং আমাদের ফরজ এগুলো উত্তমভাবে আমল হবে। কোনো ব্যক্তি যখন নফল ছেড়ে দেয় তো নফল ছাড়তে ছাড়তে সে তার সুন্নত ছুটে যায়, আর কারো যদি সুন্নত ছুটার অভ্যাস করে ফেলে সুন্নত ছেড়ে দিতে দিতে হয়ে যায় হঠাৎ করে ওয়াজিবে ছুটে যায়, আর কারো যদি ওয়াজিব ছুটার অভ্যাস হয়ে যায় ওয়াজিবের প্রতি লক্ষ্য না রাখে তাহলে এক সময় সে শেষ পর্যন্ত ফরজ ছুটে যায়। তো সেজন্যে আমরা যদি আমাদের একেবারে নকল পর্যন্ত সুন্নত নকল সবকিছু লক্ষ্য রাখি ছোট থেকে ছোট, তাহলে বড় যেগুলো রয়েছে যেগুলা একেবারে অনেক গুরুত্বপূর্ণ ফরজ এটা কখনো আমাদের ছুটবে না, এবং এটাও আমাদের উত্তমভাবে আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন আমাদের নামাজকে, আমাদের রোজাকে বরবাদ হওয়া থেকে বাঁচিয়ে নিতে পারি, আল্লাহ তাআলার দরবারে আমাদের নামাজকে, আমাদের রোজাকে মকবুল করে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা যে দোয়াটা শিখব, যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু দোয়া শিখে থাকি। কখনো আমি চেষ্টা করি যে কখনো সুরা শেখাতে, কখনো চেষ্টা করি যে নামাজের মধ্যে যেই আমরা আরবি বাক্যগুলো আমাদের পড়তে হয় এগুলো শেখাতে। তো আজকে আমি চেষ্টা করব যে আপনাদেরকে দোয়ায়ে মাসুরা, আমরা বিগত অনুষ্ঠানগুলোতে আত্তাহিয়াত, তাশাহুদ এবং দরুদে ইব্রাহিম এগুলো শেখানোর চেষ্টা করেছি। তো আজকে আমি শেখানোর চেষ্টা করব দোয়ায়ে মাসুরা। তো দোয়ায়ে মাসুরা অনেক অনেকটা পড়ে থাকেন, যেগুলো হাদিসে পাকে বর্ণিত হয়েছে আপনার বিভিন্ন দোয়া, ওগুলোকে দোয়ায়ে মাসুরা বলা হয়। তো আজকে আমরা একটি দোয়া শিখব, যে দোয়াটা কিন্তু আমরা প্রায়ই জানি, যারা দোয়ায়ে মাসুরা অনেক বিভিন্ন কঠিন হয় তারা এটাও পড়তে পারেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা পড়তে পারেন, এটা দোয়ায়ে মাসুরা হিসেবে পড়তে পারেন। আবার দোয়ায়ে মাসুরা হিসেবে আমরা আরেকটা পরে থাকি নামাজের মধ্যে, সেটা কি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এটা আমরা পড়ে থাকি, তো যারা দেখছেন উভয়টা পড়তে পারেন, যে কোনো একটা আপনি পড়তে পারেন, যারা যে যেটা জানে, যেটা আপনার জন্য সহজ হয়, যেটা আপনি মনে করেন যে আপনার ভুল হবে না। দেখুন অনেক সময় হয় কি, আমাদের আরবির মধ্যে ভুল থাকার কারণে, এক একটি হরফ ভুল হওয়ার কারণে অর্থ চেঞ্জিং হয়ে যায়। তো অথচ আল্লাহ তাআলা দরবারে দোয়া করছি, সেখানের মধ্যে আমি কি বলছি আমি জানি না, আমি বলছি একটা কিন্তু তার অর্থ হচ্ছে আরেকটা, এটা অনেক আফসোসের কথা। তো সেই জন্য আমাদের উচিত হবে আমরা যা কিছু বলবো এটার মধ্যে যেন অর্থ চেঞ্জিং না হয়, উত্তম ভাবে আমরা আরবি গুলা আদায় করার চেষ্টা করব, যেন আমরা যা কিছু বলছি আমরা যদি বলি রব্বানা হে আল্লাহ, সেটা অর্থ যেন হে আল্লাহ হয়। আমি রব্বানা জায়গায় যদি অন্য কিছু বলি, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহুম্মা জায়গায় যদি আমি অন্য কিছু বলি, তো এক একটি অক্ষর চেঞ্জিং এর কারণে অর্থ চেঞ্জিং হয়ে যায়। বুঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি, যেমন কি মনে করেন আমরা সবাই ক্লাসে কি পড়ি, কুল না, কুল কফ দিয়ে, তো কুল মানে হে হাবিব আপনি বলুন, কুল কফ দিয়ে হে হাবিব আপনি বলুন। কিন্তু আপনি এটাকে যদি সঠিক উচ্চারণ না করে আপনি যদি বলেন কুল কুল অর্থাৎ কাফ দিয়ে কুল, তখন কি হবে জানেন? তখন হবে আপনি খান। এখন আপনি চিন্তা করুন, কুল হুয়াল্লাহু আহাদ, হে হাবিব আপনি বলুন তিনি আল্লাহ তাআলা এক, এটা অর্থ কিরকম? আর আপনি যদি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, এটার অর্থ কি হচ্ছে? একটি হরফ চেঞ্জিং হওয়ার কারণে অর্থ কতটুকু চেঞ্জিং হয়ে যাচ্ছে, তো এই পরিবর্তন অর্থের পরিবর্তনের কারণে তো হতে পারে আমাদের দোয়ার মধ্যে ভুল হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি কি বলছি ভুল হয়ে যাবে। তো এই দোয়ায়ে মাসুরা আমরা চেষ্টা করব যে আমাদের যদি সঠিক না থাকে সঠিক করে নিতে, আর যেটা আপনাদের জন্য সহজ হয় সেটা পড়ার চেষ্টা করবেন। আসুন এটা একবার আমরা প্র্যাকটিস করি। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী যালামতু আল্লাহুম্মা ইন্নী যালামতু نفسي ظلما كثيرا نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت إلا أنت فاغفر لي مغفرة من عندك مغفرة من عندك وارحمني وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم. অথবা আমরা যারা একটা কষ্ট হবে আমি তাদেরকে বলবো আপনারা এটা করতে পারেন, اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. প্রিয় মাতৃ দর্শকবৃন্দ, আশা করে বুঝতে পেরেছেন যে আমাদের কিভাবে সঠিকভাবে পাঠ করা উচিত, আমরা কিভাবে পড়লে আমাদের এই দোয়াগুলো সঠিক হবে, আমরা কিভাবে পড়লে আমাদের পড়াগুলো সঠিক হবে বুঝতে পেরেছেন। দেখুন আমি এক একটি অনুষ্ঠানে ছিলাম এটাও চেষ্টা করব এক একটি সোরাকে সামিল করার জন্য, কারণ সোরা যেহেতু আমাদের নামাজে পড়তে হয় সুতরাং এগুলো শুদ্ধ করা অবশ্যই প্রয়োজন রয়েছে। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আজাল। তো যদি আজকে সময় হয় ইনশাল্লাহ লাস্টে একটি সুরা, যে কোনো একটি সুরা প্র্যাকটিস করানোর চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন। صلى الله تعالى عليه وآله وسلم। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আসুন আমরা রোজার বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এরকম আমল যেগুলোর কারণে রোজা ভঙ্গ হয় না বলে কি কি, সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আসুন আমরা শ্রবণ করি। দাঁতে অর্থাৎ দাঁত দিয়ে ঔষধ যদি কাটে এবং অন্তনালীতে এর স্বাদ অনুভূত হলো, আপনি দাঁত দিয়ে কোনো ওষুধ কাটলেন তো কণ্ঠনালীতে এটা স্বাদ অনুভূত হয়েছে কিন্তু ভিতরে যায় নাই, আসলে এরকম অবস্থা আপনার রোজা ভঙ্গ হবে না। এরপর বলা হচ্ছে আমরা অনেক সময় গোসল করি, অনেক সময় তো কানে পানি ঢুকে যায় না, তো বলা হচ্ছে কানে পানি ঢুকে গেল তবে রোজা ভঙ্গ হবে না, বরং নিজেই পানি ঢাললেও কানে রোজা ভঙ্গ হবে না, অর্থাৎ কানের মধ্যে পানি গেলে রোজা ভঙ্গ হবে না। অবশ্য যদি কানের পর্দা ফেটে যায় তখন কানে পানি ঢাললে কণ্ঠনালীতে চলে যাবে এবং তখন রোজা ভঙ্গ হয়ে যাবে, সুতরাং এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আসুন এরপর বলা হচ্ছে খড়কুটো দ্বারা কান চুলকানো এবং এর ফলে অর্থাৎ খড়কুটো ইত্যাদি এটা দ্বারা আপনি কোনো কান চুলকালেন আর এর কারণে সেই কর্কটে এটাতে আপনার ময়লা লেগে গেল আর সেই ময়লাযুক্ত কাঠিটি আপনার পুনরায় কানে ঢোকালেন, যদিও বা এরূপ কয়েকবার করলেন তখনও রোজা ভঙ্গ হবে না। অর্থাৎ যখন আপনার রোজা অবস্থায় মনে করেন রোজা অবস্থায় কান থেকে কোনো ময়লা বের করা যাবে কিনা, এই বিষয়ে যদি আপনি জানতে চান এটার কথা হচ্ছে এটাই, এই মশলার মধ্যে আমরা বুঝতে পারলাম যে কান থেকে কোনো ময়লা যদি বের করা হয় তখন আপনার রোজা ভঙ্গ হবে না। আচ্ছা এরপর আসুন, দাঁত বা মুখে সামান্যতম কোনো বস্তু অজানা বশত রয়ে গেল, আপনি জানেন না রয়ে গেলে, যেটা থুতুর সাথে আপনার নিজে নিজে আপনার নিচে নেমে যায় এবং তা নিচে নেমে গেল, এটা মনে করেন এরকম না যে আপনি ইচ্ছা করে সেখানেটা রেখে দিলেন দাঁতের মধ্যে, অথবা তেমন বড় না, একেবারে মনে করেন এক সামান্যতম আপনার তো দাঁত বা মুখে এরকম সামান্যতম একেবারে কোনো বস্তু যদি অজানাবশত থেকে যায় আর থুতুর সাথে যদি সেটা নিজে নিজে নিচে নেমে যায় আর সেটা যদি নিচে নেমেও যায় তারপর আপনার রোজা ভঙ্গ হবে না। এরপর বলা হচ্ছে তিল বা তিল পরিমাণ কিছু চিবালো এবং থুতুর সাথে কণ্ঠনালীর নিচে নেমে গেল তবে রোজা ভঙ্গ হবে না, কিন্তু যদি এর স্বাদ কণ্ঠনালীতে অনুভূত হয় তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা এরপর কি, থুতু কিংবা কফ মুখে এলো অতঃপর তা গিলে ফেলল তবে রোজা ভঙ্গ হবে না, যতক্ষণ পর্যন্ত মুখে এসেছে তখন আপনি গিলেছেন তখন সেটা ভঙ্গ হবে। আচ্ছা এরপর বলা হচ্ছে এমনিভাবে নাকে আপনার শ্লেষ্মা জমে গেল এবং তা নিঃশ্বাসের মাধ্যমে টেনে গিলে ফেলল তো রোজা ভঙ্গ হবে না। আচ্ছা দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছলো কিন্তু কণ্ঠনালী থেকে নিচে গেল না তবে রোজা ভঙ্গ হবে না। এরপর বলা হচ্ছে মাছি কণ্ঠনালীতে চলে গেলে রোজা ভঙ্গ হবে না এবং ইচ্ছাকৃতভাবে গিলে নিলে ভঙ্গ হয়ে যাবে। তো আমরা রোজা ভঙ্গ হবে না এরকম মশলা সম্পর্কে শুনছিলাম, আসুন আরো কয়েকটি মশলা শ্রবণ করি। ভুলে খাবার খাচ্ছিল মনে হতেই, অর্থাৎ আপনি ভুলে কোনো ব্যক্তি খাবার খাচ্ছে তার স্মরণে এসছে যে আমি তো রোজা রেখেছি, সেটা সে সাথে সাথে কি করলো সেই মুখে যা খাবার সেটা ছেড়ে দিল এবং পানি পান করছিল, তো স্মরণ হতেই অর্থাৎ কেউ খাবার খেলো খাবার ছেড়ে দিল, কেউ পানি পান করছে পানি খাওয়া ছেড়ে দিল, এক কথায় যে কেউ কিছু খাচ্ছে আর স্মরণ আসছে আমি রোজা সাথে সাথে সে সেটা ছেড়ে দিল, তখন কি তার রোজা ভঙ্গ হবে না। যদি মুখের গ্রাস অথবা কিংবা পানি আপনার মুখে কোনো খাদ্য রয়েছে কোনো পানি রয়েছে আপনার যখন স্মরণ ছিল না যে আমি রোজা রেখেছি কিছু খেয়ে ফেলেছেন, খেয়ে ফেলার পর যখন স্মরণ আসলো তারপর আপনি না ফেলে এটা আপনি গিলে ফেললেন খেয়ে ফেললেন তখন আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপর বলা হচ্ছে সুবহ সাদিক, সুবহ সাদিকের পূর্বে খাচ্ছিল বা পান করছিল এবং ভোর হতেই অর্থাৎ সেহরির শেষ সীমা শেষ হতে সময় সীমা শেষ হতেই মুখের সব কিছু ফেলে দিল তবে রোজা ভঙ্গ হবে না। অর্থাৎ মনে করেন আপনি যখন সেহরিতে কিছু খাচ্ছেন এখন সেহরির শেষ টাইম, শেষ টাইম হয়েছে সাথে সাথে আপনি মুখে যা আছে এগুলা ফেলে দিলেন আর শেষ টাইম হওয়ার সাথে সাথে আপনি এটা না ফেলে আর কিছু কে ফেলবেন? যদি গিলে ফেলেন, কে ফেলেন, সময় তো শেষ, তখন কিন্তু আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। তো এদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। অনেক সময় দেখা যায় আমরা আজানের সময় যেন ওয়েট করি যে আজান কখন দিবে, আজান দিলে আমরা আমাদের রোজার সেহরি বন্ধ করব, অথবা সাইলেন দিলে আপনার আমরা সেহরি বন্ধ করব, অথবা অথবা আমরা বিভিন্ন কিছুর জন্য ওয়েট করি। কিন্তু আমাদের উচিত হবে আমরা সেহরির টাইমটা আগে দেখিনি, সেহরির শেষ টাইম কখন, সেহরির শেষ টাইম আমরা দেখে নিয়ে, তো যখন সেহরির শেষ টাইম হবে তার কমপক্ষে 3 মিনিট আগে আমরা সবকিছু বন্ধ করে দিই, আমাদের খাওয়া দাওয়া সবকিছু আমরা 3 মিনিট আগে আমরা বন্ধ করে দিই। তাহলে আপনি টেনশন ফ্রি, আপনার রোজার মধ্যে কোনো সমস্যা হবে না। আর যদি আল্লাহ না করুক আপনি একেবারে যখন আজান দিচ্ছে তখন আপনি খাওয়ার বন্ধ করলেন, আচ্ছা আজান যদি সেহরির সময় শেষ হওয়ার 2 মিনিট পর দেয়, আজান যদি সেহরির সময় শেষ হওয়ার পর 1 মিনিট পর দেয়, 1 মিনিট পরও বাদ দেন, সে সেহরির সময় শেষ তখন আজান দিচ্ছে, তো তখন যদি আজান দেয় তখনও তো আপনার সেহরির সময় নেই না? তো তখন কি আপনার, আপনি যদি এই আজান শুনে একটু করেও খান অথবা আপনার খাওয়াটা আজানের সাথে শেষ হয়, আপনি কি এটা কনফার্ম বলতে পারবেন যে আপনি সেহরির শেষ সময় শেষ হওয়ার আগে আপনি খানা খেয়ে ফেলেছেন? হতে পারে শেষ হওয়ার পরে আপনি একটুকু হলো এক মুহূর্ত যেন কিছু খেয়ে ফেলেছেন, তো তখন কি আপনার রোজা হবে? তো উচিত হবে আমরা আমাদের রোজাকে হেফাজত করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা দরবারে মকবুল করার উদ্দেশ্যে আমরা কমপক্ষে সেহরির শেষ সময় 3 মিনিট আগে বা 5 মিনিট আগে সব কিছু আমরা অফ করে নিই, আমরা আর কোনো কিছু খাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে রোজা রাখার তৌফিক দান করুক। এরপর বলা হচ্ছে গীবত, গীবত আপনারা বুঝে নিন, সমালোচনা, অন্য সমালোচনা করো, তো গীবত করা এটা তো অবশ্যই কবিরা গুণে রয়েছে, তবে গীবত করলে আপনার রোজা ভঙ্গ হবে না, কিন্তু এটা মনে রাখতে হবে গীবত করা কিন্তু কবিরা গুণা। কোরআন পাকেও যারা গীবত করে, যারা অন্যের সমালোচনা করে, অন্যের পর নিন্দা আর কি, অন্যের নিন্দা করে যে ব্যক্তি উপস্থিত নেই, সেরকম ব্যক্তির নিন্দা করে সমালোচনা করে তাদের সম্পর্কে অনেক এমন কথা এসেছে যে কোরআন পাকে বলা হয়েছে সে যেন যে গীবত করলে সে যেন আপন মৃত ভাইয়ের মাংস খাওয়া। আপনার কোরআন পাকে এরকম বলা যায় হিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তো আসলে কোরআন পাকের ভাষ্য অনুযায়ী যে গীবত করল সে মৃত ভাইয়ের যেন গোশত খেলে, তো মৃত ভাইয়ের গোশত খাওয়া কখনো আমরা কেউ পছন্দ করব না। সুতরাং আমাদের উচিত হবে আমরা শুধু রোজা নয় সদা সর্বদা এই কবিরা গুনাহ থেকে, অন্যজনের অন্য মুসলমান ভাইয়ের গীবত করা থেকে, নিন্দা করা থেকে আমরা আমাদেরকে হেফাজত রাখি। যদি কোনো মুসলমান ভাইয়ের মধ্যে কোনো দোষ দেখি আমরা, তাহলে সেটা তাকে বলি, হতে পারে তাকে বলার কারণে সে সংশোধন হয়ে যাবে, কিন্তু এ বিষয়ে তাকে না জেনে আমরা যদি অন্যজনকে বলে বেড়াই এ এটা করেছে, এ এটা করেছে, এ এরকম, এই এরকম, অর্থাৎ এক ব্যক্তি সম্পর্কে অন্য ব্যক্তির নিকট সারাক্ষণ আপনি বদনাম দিয়ে গেলেন, কি হবে? কিচ্ছু হবে না, শুধু হবে কি আপনার আমল নামাই কবিরা গুনাহটিকা হবে। তো কেন শুধু শুধু এরকম আমলগুলো করে, অন্য মুসলমান ভাইয়ের নামে বদনাম করে, অন্য মুসলমান ভাইয়ের আপনি গীবত করে, নিন্দা করে, আপনার আমল নামাকে আপনি গুনাহে ভরপুর করছেন, নিজের আমল নামাকে গুনাহ থেকে মুক্ত করার লক্ষ্যে, গুনাহ যেন ফেরেশতাগণ না লিখেন এই উদ্দেশ্যে গীবতকে ছেড়ে দেওয়ার, পরনিন্দাকে ছেড়ে দেওয়ার এই নিয়ত করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক। আরো বলা হচ্ছে আপনার গীবত এর কারণে, পরনিন্দার কারণে রোজার যে নোরা নিয়ত রয়েছে এই নোরা নিয়ত, রোজার বরকত এটা নষ্ট হয়ে যায়। প্রিয় মাদেশ দর্শক বৃন্দ, আমরা কত কষ্ট করি না রোজা রাখি, সারাদিন উপোস থাকি কিছু খাই না, তো সারাদিন কিছু খাই না এই যে উপোস থাকি এটাকে কেন বরবাদ করব, এটা নোরানিয়াতকে কেন বরবাদ করব? তো রোজা যেভাবে আমরা কষ্ট করে থাকবো, যদিও বা গীবত করলে রোজা ভঙ্গ হয় না, কিন্তু রোজার যে রহমত, রোজার যে নোরানিয়ত এটা তো বরবাদ হয়ে যায়। সুতরাং আমরা রোজা যখন রাখবো অবশ্যই নিজেদের রোজাকে হেফাজত করার উদ্দেশ্যে আমরা কখনো কারো গীবত করব না, রোজা হোক অথবা রোজা ব্যতীত হোক। আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এরপর আরেকটি বিষয় বলা হচ্ছে অপবিত্র, অর্থাৎ যখন কোনো ব্যক্তির উপর গোসল ফরজ হয়ে যায় এই অবস্থায় যদি বোর হয় তো অথবা কেউ আরো অনেক সময় অপবিত্র অবস্থায় সে গোসল না করে রয়ে গিয়েছে, তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে, তো এই অবস্থায় অবশ্যই এটা রোজা ভঙ্গ হবে না। কিন্তু এরকম উচিত নয় যে যখন অবশ্যই গোসল ফরজ হয়ে যায় কারো, তো তার উচিত সে গোসল করে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় পবিত্র থাকার সেই তৌফিক দান করুক। তো আসুন রোজার মাকরুহ বিষয়ে কয়েকটি কথা বলবো। যে রোজার মাকরুহ, যেসব কাজ করলে রোজা হয়ে যাবে কিন্তু রোজা এর যে নোড়ানিয়া এগুলো চলে যাবে, একটা হাদিস শরীফ পেশ করার চেষ্টা করব। আসুন, বলা হচ্ছে যে ব্যক্তি অশ্লীল কথা বলে এবং এরূপ কাজ পরিহার করে না, তবে আল্লাহ তাআলার নিকট তার পানাহার ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমরা যখন রোজা রাখি কোনো কিছু খাই না, পানাহার ছেড়ে দিই, তো সেই সময় যদি পানাহার ছেড়ে দিয়ে কোনো অশ্লীল কথা বলে, কোনো ব্যক্তি সম্পর্কে উল্টা পাল্টা কথা বলে, কোনো ব্যক্তি সম্পর্কে গীবত করে অথবা মন্দ মন্দ কথা বলে, মানুষকে বকা দেয়, মানুষকে আপনার এমন কথা বলে যেগুলা একেবারে আমরা শুনতে পছন্দ করি না, অশ্লীল কথা যাকে বলে, তো এরকম এগুলা বলা এটা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দরবারে পছন্দনীয় নয়। আর এই কারণে আল্লাহর হাবিব এটা বললেন, যে ব্যক্তি অশ্লীল কথা বলে এবং এরূপ কাজ করা পরিহার করে না, তবে আল্লাহ তাআলার নিকট তার পানাহার ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর বলা হচ্ছে রোজা এর নাম নয় যে পানাহার থেকে বিরত থাকে। কে হাদিসে পাক, রোজা তো হচ্ছে অশ্লীল ও অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা। তো রোজা শুধু এটা নয় যে আমরা খাওয়া ছেড়ে দিব না, বরং রোজা হচ্ছে আমাদের হাতের হাতকে পাপ থেকে পবিত্র রাখা, আমাদের চোখকে গুনাহ থেকে পবিত্র রাখা, আমাদের মুখকে গুনাহ থেকে পবিত্র রাখা, আমাদের পাকে গুনাহ থেকে পবিত্র রাখা, আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে পবিত্র রাখা, এটাও রোজা। তো আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে রোজা এটাও রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম ভাবে রোজা রাখার তৌফিক দান করুক। এরপর বলা হচ্ছে এটা হাদিসে পাক, রোজা হচ্ছে ঢাল যতক্ষণ তা ছিন্ন না হয়। আরজ করা হলো তা কি দিয়ে ছিন্ন করা হয়? তো এরশাদ করলেন মিথ্যা অথবা গীবত দ্বারা। দেখুন রোজা একটা ঢাল স্বরূপ, তো এটাকে বলা হচ্ছে হাদিসে পাকে যতক্ষণ এটা ছিন্ন করা হবে না ততক্ষণ এটা ঢাল স্বরূপ। তো ছিন্ন কি দিয়ে হয়? যখন জিজ্ঞাসা করা হলো তখন জবাব কি আসলো? মিথ্যা অথবা গীবত দ্বারা। তার মিথ্যা এবং গীবতের কারণে কি হয়ে যায়? ছিন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম ভাবে রোজা রাখার, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুক। আমরা যেন আমাদের নামাজকে আমরা আল্লাহ তাআলার দরবারে মকবুল করাতে পারি, আমাদের রোজাকে আল্লাহ তাআলার দরবারে মকবুল করতে পারি, সে আমল করার, সেভাবে রোজা রাখার, সেভাবে নামাজ পড়ার সেই তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার দরবারে মুখলিস বান্দা হিসেবে, মুখলিস আমিল হিসেবে কবুল করেনি। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও দোয়া করবেন যে বিশ্বের মুসলমান সকলের উপর যেন আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, যে বর্তমান যে পরিস্থিতি, করুণ পরিস্থিতি, যে এটা থেকে যেন সবাই সবাইকে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে যেন মুক্ত করেন, সমস্ত মুসলমানের উপর যেন আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয়। দেখতে দেখতে প্রিয় মাতৃ দর্শকবৃন্দ শেষের দিকে চলে এসেছি, তো অনুষ্ঠানের শেষে এটাই অনুরোধ করব যে আমরা যা কিছু শিখি তা স্মরণ রেখে তার উপর আমল করার চেষ্টা করি, অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, বেশি বেশি স্বভাব অর্জনের উদ্দেশ্যে আমরা ইলমে দ্বীনের সাথে থেকে মাদানী চ্যানেল এর সাথে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।